السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ.
اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
مسیح موعود علیہ الصلوۃ والسلام اپنی ایک کتاب میں تحریر فرماتے ہیں کہ میں اس لیے بھیجا گیا
لیکن جے آمی ہمار پریریت ہوار উদ্দেশ্য হলো ঈমান কে দৃঢ় করা আর খোদা তালার পবিত্র সত্তাকে প্রমাণ সত্তা যে আছে তা প্রমাণ করে দেখানো কেননা পৃথিবীর সকল জাতির ইমানি অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছে আর পরলোককে শুধু এক কাহিনী মনে করা হয় আর মানুষ নিজের ব্যবহারিক অবস্থার মাধ্যমে এটাই বলছে যে সে যেভাবে খোদা এবং সে ইহজগৎ এবং ইহজগতের সম্মানের উপর যেভাবে বিশ্বাস রাখে জাগতিক উপকরণের উপর তার যেমন ভরসা এই বিশ্বাস এবং এই ভরসা আল্লাহ তাআলার উপর আল্লাহ এবং পরকালের উপর তার আদৌ নেই। মৌখিকভাবে অনেক কিছু দাবি করে কিন্তু হৃদয়ে ছেয়ে আছে ইহজগতের ভালোবাসা। যে যুগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম প্রেরিত হয়েছেন সে যুগে ছিল পৃথিবীর অবস্থা প্রতিটি হৃদয়ে যাতে খোদাভীতি ছিল আর প্রত্যেক সে ব্যক্তি যার হৃদয়ে ইসলামের কিছুটা ব্যথা ছিল সে একথা বলতো আর এই দোয়া করত যে কোন সুপুরুষ যদি আজকে দণ্ডায়মান হতো আর ইসলামের এই নৌকাকে যদি নৌকার যদি নাবিক হতো পৃথিবীতে যখন খোদা তাআলা নিজ নবী প্রেরণ করেন প্রেরণের পূর্বে অবস্থা এটি হয়ে থাকে। উদ্দেশ্য হল আল্লাহ মানুষ যেন খোদা তাআলাকে চিনতে পারে শনাক্ত করতে পারে এমন অবস্থার চিত্র কোরআন এক জায়গায় এভাবে অঙ্কন করেছে যে তাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বেমা কাসাবাত আইদিন নাস অর্থাৎ জল স্থল সর্বত্র মানুষের অপকর্মের কারণে ফাসাদ এবং বিশৃঙ্খলা ছড়িয়ে গেছে বিশৃঙ্খলা ছেয়ে গেছে আর এই বিশৃঙ্খলা এই নৈরাজ্য সারা পৃথিবীকে ঘিরে ফেলেছে। যখন এই পরিস্থিতি যখন এমন পরিস্থিতি সর্বত্র বিরাজ করছিল তখন এই অবস্থার সংশোধনের জন্য আল্লাহ তাআলা মহান নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমগ্র মানবতার জন্য খোদা তাআলা প্রেরণ করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম ফিল বাররে ওয়াল বাহর অর্থাৎ জলস্থল, জল এবং স্থলের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এর অর্থ হল আহলে কিতাব এবং যারা আহলে কিতাব নয়, অর্থাৎ শরীয়তের অনুসারে যারা শরীয়তের বাহিরে, সবার ভিতর বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা স্থান করে নিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সেই যুগে এহেন অবস্থায় প্রেরিত হয়েছেন। এরপর পৃথিবী দেখেছে যে তিনি এক মহাবিপ্লব আনয়ন করেছেন। শিরকের চরম পর্যায়ে যারা পৌঁছে গিয়েছিল তারা এক খোদার ইবাদত আরম্ভ করে। নৈতিক দিক থেকে যারা চরমভাবে অধঃপতিত তারা নৈতিক গুণে সুসজ্জিত হয়। স্বার্থপরতার সকল সীমা যারা ছাড়িয়ে গিয়েছিল তারা মানবাধিকার প্রদান এবং ত্যাগের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে যান। মহিলাদের অধিকারকে যারা পদদলিত করত তারা মহিলার অধিকার হেফাজতের কাজ আরম্ভ করে। কোন গৃহে যখন এক মেয়ের জন্ম হতো পিতার চেহারা কালো হয়ে যেত এবং পিতা তখন আত্মগোপন করত লজ্জায় যে আমার ঘরে কেন মেয়ে হলো, আর সেই মেয়েকে জীবন্ত কবরস্থ করার সুযোগ সন্ধান করত। একই মহিলা জান্নাতের শুভ সংবাদের কারণ হয়েছে, আর সম্মানের দৃষ্টিতে তখন মানুষ তাকে দেখা আরম্ভ করে। আর এই বিপ্লব থেকে যারা কল্যাণ মণ্ডিত হয়েছে তাদের ভিতর মূর্তি পূজারীও ছিল, ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল। যারা এই কল্যাণ ধারা লাভের পর এই কল্যাণে কল্যাণ মণ্ডিত হওয়ার পর তাদের অবস্থা পাল্টে যায়, আর ইসলামের পতাকা সর্বত্র তখন উত্তোলিত এবং উচ্চকিত হয়। যতদিন মুসলমান এই শিক্ষার উপর প্রতিষ্ঠিত ছিল এবং সৎকর্ম করে ততদিন এই অবস্থা ছিল। এরপর এই শিক্ষাকে ভুলিয়ে বসেছে, যার ফলে তারা অধঃপতিত হয়েছে। এরপর পুনরায় জল স্থল বিশৃঙ্খলায় ভরে গেছে। যারা ইসলামের বাইরে যে ধর্ম ছিল সেই ধর্ম তো অন্ধকারাচ্ছন্ন হওয়ার ছিল, কারণ সেই সমস্ত শিক্ষায় অনেক পরিবর্তন এসে যায়। স্বয়ং মুসলমানও সুপ্ত এবং প্রকাশ্য শিরকে লিপ্ত হয়। আর আমি যেভাবে পূর্বেই বলেছি যে খোদা তাআলার নিয়ম হল যখন জল স্থল ফাসাদ এবং বিশৃঙ্খলায় ভরে যায় তখন খোদা তাআলা নিজ বান্দা প্রেরণ করেন। খোদা তাআলা এমন পরিস্থিতিতে পৃথিবীর সংশোধনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষ্ঠাবান দাসকে প্রেরণ করেন, যেন সেই ধর্মের সম্মান এবং মহিমাকে প্রতিষ্ঠার জন্য জরিউল্লাহ বা খোদার সিংহ হিসাবে কাজ করতে পারেন, যার জন্য আমাদের প্রভু এবং নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে এসেছিলেন। তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উদ্ধৃতিতে যেভাবে বলেছেন যে খোদা তাআলা তাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে এবং আনুগত্যে সে সকল কাজ সমাধা করার জন্য পাঠিয়েছেন যার জন্য মহানবী সাল্লাম স্বয়ং প্রেরিত হয়েছিলেন। তিনি স্বয়ং বলেন যে ঈমানকে দৃঢ় করার জন্য তিনি প্রেরিত হয়েছেন, খোদার সত্তাকে প্রমাণের জন্য, তৃতীয়ত পারলৌকিক জীবনের স্বরূপ স্পষ্ট করার জন্য, চতুর্থত দুনিয়ার পূজার পরিবর্তে আল্লাহর দিকে মানুষকে জানাজানে আনতে পারেন, পঞ্চম হল কথা কাজের যে বিরোধ সেটি দূর করার জন্য তিনি প্রেরিত হয়েছেন, ষষ্ঠ হল সৎকর্মের দিকে দৃষ্টি আকর্ষণ করা। এই কথাগুলো তিনি উদ্ধৃতিতে মসীহ মওউদ ইসলাম তার উদ্ধৃতিতে লিখেছেন। এই গুণাবলী যদি সৃষ্টি হয় তাহলে মানুষ নিজ সৃষ্টির যে উদ্দেশ্য সেটি সেই সম্পর্কে সচেতন হবে, তখনই তারা সেই বিপ্লব থেকে অংশ পাবে যা আজ থেকে 1400 বছর পূর্বে সৃষ্টি হয়েছিল, যে বিপ্লব সারা পৃথিবীকে জীবিত করেছিল। আমরা সৌভাগ্যবান, আহমদেরা সৌভাগ্যবান, হযরত মসীহ মসিহমদকে মেনে তার হাতে বয়াতের অঙ্গীকার করে বাস্তব এবং প্রকৃত আধ্যাত্মিক বিপ্লব সাধনকারীদের অন্তর্ভুক্ত হওয়ার কথা আমরা ঘোষণা করেছি। আজ আমাদের উপর অনেক বড় দায়িত্ব, আমরা আমাদের আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণ করতে হবে যে এই সমস্ত লক্ষ্যের দিকে কি আমাদের দৃষ্টি আছে যার জন্য মসিহ ইসলাম প্রেরিত হয়েছেন। আমরা সেই শিক্ষা অনুসারে নিজেদের পরিবর্তনের চেষ্টা করছি কিনা, যা খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। আর অত্যন্ত স্পষ্টভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই যুগে আমাদের সামনে তা তুলে ধরেছেন। সুতরাং আসুন সর্বপ্রথম এই আত্মবিশ্লেষণ করুন যে আমাদের ঈমান কতটা দৃঢ়, কতটা মজবুত। সত্যিকার অর্থে এই ঈমানই খোদাতালার নৈকট্যের কারণ হয়ে থাকে, পরকালের উপর ঈমান, ঈমানে মানুষকে সুসজ্জিত করে, খোদার সকল অধিকার প্রদানের প্রতি মানুষকে মনোযোগী করে, খোদার সৃষ্টির অধিকার প্রদানের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে, আর পুণ্য এবং নেকির ক্ষেত্রে প্রতিযোগিতার প্রেরণা সৃষ্টি হয়। সুতরাং এই কথা মনে করা যে আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে মসীহ মওউদ এবং প্রতিশ্রুত মাহদি মেনেছি, বিশ্বাস করেছি, তাই আমরা ঈমানদার হয়ে গেলাম, শুধু এতটা মনে করা যথেষ্ট নয়। এই মানার অবস্থাকে, ঈমানের অবস্থাকে কোরআন এইভাবে বর্ণনা করেছে যে কুলু আসলাম না, এটি বলতে পারো যে আমরা আনুগত্য করেছি কিছুটা, কিন্তু ঈমান আনুগত্যের পরবর্তী পদক্ষেপ। কামেল আনুগত্য যখন হবে তখনই ঈমানের ক্ষেত্রে উন্নতি সাধিত হয়। শুধু এরপরই মানুষ প্রতিটি কাজ খোদার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকে। আল্লাহ তাআলা বলেন যে এতে সন্দেহ নেই যে তোমরা আসলাম না বলেছ, আনুগত্য করেছ, কিন্তু খোদা তাআলা যিনি হৃদয়ের প্রকৃত চিত্র এবং স্বরূপ জানেন, তিনি বলেন যে কুল লাম তুমেনু, তোমরা এখনো ঈমান আনোনি। এখনো আনুগত্যের অনেক স্তর তোমাদের অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, কেননা ঈমান এখনো তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। অতএব ঈমানের বিষয়টি অত্যন্ত নাজুক এবং সূক্ষ্ম বিষয়। যদি আত্মজিজ্ঞাসা আত্মবিশ্লেষণ করতে গিয়ে আমরা এটি না দেখি যে আমাদের আজ আমাদের গতকালের তুলনায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে উত্তম, যদি অবস্থা এটি না হয় তাহলে এটি চিন্তার বিষয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে ঈমান শুধু মৌখিকভাবে কালেমা পড়ার নাম নয়, মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার নাম নয়, ঈমান অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম রহস্য। এমন বিশ্বাসের নাম ঈমান যার মাধ্যমে কামনা বাসনা দূর হয়ে যায় আর পাপকে বিদগ্ধ করার একটা পরিবেশ সৃষ্টি হয়, অর্থাৎ পাপকে জ্বালানোর মতো একটা পরিবেশ তার ভিতর সৃষ্টি হয়। তিনি বলেন যে ঈমানের লক্ষণ বা পরিচয় দুটোই, প্রথমটি হলো পাপকে পরিত্যাগ করা, আর এর ফলে এমন অবস্থা সৃষ্টি হওয়া আবশ্যক যে পাপ করা যেন নিজেকে আগুনে ঠেলে দেয়া বা কোনো বিষাক্ত সাপের মুখে আঙ্গুল দেয়া বা কোনো বিষাক্ত পেয়ালা বিষাক্ত পানীয় পান করা, আর তৃতীয় হলো স্বতঃস্ফূর্তভাবে নেকি বা পুণ্য করা। আর স্বতঃস্ফূর্তভাবে নেকি করা কাকে বলে? এটি হলো সেই কর্ম যা খোদা তাআলার নির্দেশ সম্মত পুণ্য কর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্মত। অতএব এই হলো ঈমানি, সেই ঈমানি অবস্থা যা মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের কাছে দাবি করেন। এখন দেখুন আর আত্মবিশ্লেষণ করুন, কোরআন খুলুন, পড়ুন যে খোদা তাআলার নির্দেশ কি। আজকের সমাজে অনেক যুবক যুবতীর উপর জাগতিক শিক্ষার কারণে ধর্মীয় পরিবেশে সবসময় থাকা, আল্লাহ রসুলের কথা শোনা, এই ধরনের বিষয় তারা মনে করে এগুলো থেকে কখনো কখনো বাহিরে আসা উচিত। এটি একটি ফান, এটি একটি রিক্রিয়েশন, এটি একটি বিনোদন। এটি একটি বিনোদন, ক্লান্তি দূর করার জন্য এটি আবশ্যক, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার নির্দেশ বিরোধী যদি কোনো কাজ হয় এটিকে বিনোদন বলা যায় না, বরং হযরত মসীহ ইসলাম বলেন যে এটি আগুনে নিপতিত হওয়ার নামান্তর, বা সাপের মুখে আঙ্গুল দেওয়ার নামান্তর, বা বিষের পেয়ালা পান করার মতো বিষয়। এটি সবসময় স্মরণ রাখতে হবে যে খোদা তাআলার উপর ঈমান তখনই দৃঢ় হবে যদি এই বিশ্বাস থাকে যে খোদা তাআলা প্রতিটি মুহূর্ত আমাকে দেখছেন। অনেক সময় মানুষ পাপ এই জন্য করে যে পাপি বা পাপাচারী মনে করে যে আমাকে কেউ দেখছে না, তখন মানুষ ভুলে যায় যে আল্লাহ তাআলা বলেন কোরআনে, ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসির, তোমরা যা করো খোদা তাআলা তা দেখছেন। সুতরাং খোদা তাআলার উপর ঈমান হলো মানুষের প্রতিটি কাজ যদি খোদা ভীতির সাথে হয় এটিকে বলা হয় ঈমান। খোদা যদি পর্দার নির্দেশ দিয়ে থাকেন, পর্দা করার নির্দেশ দেন, দৃষ্টান্তস্বরূপ বলছি, যদি নির্দেশ দেন তাহলে এই পর্দা শুধু জলসায় আসার জন্য নয় বা জামাতি অনুষ্ঠান এবং মসজিদে আসার জন্য দেয়া হয়নি, বা আমার সাথে মোলাকাতের সময় পর্দা করার শুধু নির্দেশ দেয়া হয়নি, বরং আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন যার মোমেনদের স্ত্রীদের নির্দেশ স্ত্রীরা যখন বাইরে আসেন লম্বা চাদর যেন তারা অন্য হিসাবে ব্যবহার করেন, মোমেন স্ত্রীদের এটি পরিচয়, মোমেনের স্ত্রীরাও মোমেনাই হয়ে থাকেন। বিয়ের যে নির্দেশাবলী আছে তাতে এটি বলা হয়েছে যে মোমেন নারীদের সাথে বিয়ে করো, বা মোমেন মহিলাদের জন্য নির্দেশ হলো মোমেনদেরকে বিয়ে করো। অতএব এই পর্দা কোন বিশেষ মুহূর্তের জন্য নয়, বরং ঘর থেকে যে সমস্ত মহিলারা বাহির হন তাদের, যারা সাবালিকা, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্যের দাবি করেন তাদের জন্য নির্দেশ। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের জামাতে যারা নিজেদের অন্তর্ভুক্ত করেন, আর এতে সে সমস্ত পুরুষদের জন্য নির্দেশ রয়েছে যারা স্ত্রীদের পর্দা খুলে ফেলেন, বলেন যে বাহিরে যেতে আমাদের লজ্জা হয়, মানুষ বলবে যে তুমি বড় পশ্চাৎপদ, বড় ব্যাকওয়ার্ড, তুমি স্ত্রীকে পর্দা করাও। এখানে ইউরোপে পর্দার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা উঠে, ফ্রান্স এই ক্ষেত্রে সবার তুলনায় এগিয়ে আছে, সেখান থেকে এই ধরনের অভিযান শুরু হয়। আর প্রতিক্রিয়া স্বরূপ মুসলমানরা একটা প্রদর্শন করে, তারা প্রটেস্ট করে, এই ধরনের মিছিলে পর্দাকারীদের সংখ্যা, এমন পর্দাকারী নেই দেখবেন এমন মিছিলে যারা বাজারে সচরাচর পর্দা করে না, মুখ খোলা রাখে, আর মানুষকে দেখানোর জন্য তারা এমন করে। এটি এই জন্য হয় যে তাদের কোনো নেতা নেই, এটি সাময়িক একটি আবেগ, একটি জোশ যা সাময়িক ভাবে তারা প্রকাশ করে বা প্রকাশ পায়। এটি পর্দার উপর যে বিধিনিষেধ এখানে আরোপ হচ্ছে তার বিরুদ্ধে এরা প্রতিক্রিয়া দেখাতে গিয়ে এমন করে, কিন্তু এক আহমদী নারী, এক আহমদী যুবতী যে সাবালিকা হয়, পর্দার বয়সে উপনীত হয়, তাকে সবসময় স্মরণ রাখা উচিত যে পর্দা তার ইমানের অঙ্গ। এটি সেই সমস্ত নির্দেশাবলীর অন্তর্গত যার কোরআন নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে অনেক আহমদী মেয়ে এই বাস্তব সত্যকে বোঝে। সম্প্রতি পর্দার বিরুদ্ধে ফ্রান্সে যেই অভিযান দেখা দেয়, এক আহমদী যুবতী যিনি ওয়াকফেন আর সাংবাদিকতায় যিনি এমএ করছেন, তিনি পত্রিকায় চিঠি লেখেন যে একদিকে ইউরোপ ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার বলি আওড়ায়, অপরদিকে পর্দা যা আমাদের ধর্মীয় শিক্ষার অন্তর্গত তার উপর তোমরা বিধিনিষেধ আরোপ করছো। অথচ আমরা যারা পর্দাকারিনী মহিলা আমরা এটিকে সানন্দে স্বাচ্ছন্দে নতশিরে গ্রহণ করি এবং খোদার নির্দেশের উপর আমল করা আবশ্যক মনে করি। অতএব প্রমাণিত হল যে তোমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ার যে দাবি এটি শুধু একটি ঘোষণা মাত্র, এটি একটি বুলি মাত্র, এর এটি অন্তঃসার শূন্য, এর তুলনায় এর কোন অর্থ গভীর কোন অর্থ বা মর্ম নেই। আজকে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন যারা পর্দা করে না, বরং এখন তারা কাপড় এতটা খুলে ফেলে এতটা নগ্ন হয়ে গেছে বা এত কম কাপড় পরে যে টেলিভিশনে দেখে লজ্জা হয়। তো জলস্থলে যে বিশৃঙ্খলা বা নৈরাজ্য ছড়িয়েছে এটি সেই নৈরাজ্য। ধর্ম বাকি নেই আর ইসলামও নেই, কিন্তু তা সত্ত্বেও মুসলমান হওয়ার দাবি করে। কিন্তু এক আহমদি নারী বা আহমদি মহিলা যে হযরত মসীহ মউউদকে মানে তাকে সবসময় স্মরণ রাখা উচিত যে সে আহমদীয় শুধু পিতামাতার কারণে গ্রহণ করবে না বা পিতামাতার সম্মানের খাতিরে গ্রহণ করবে না বা শুধু পিতামাতার জন্য আহমদী নয় বা আহমদীয়তের লেভেল লাগানোর জন্য নয় যে সে এক আহমদি ঘরে জন্ম নেয়ার তার সৌভাগ্য হয়েছে এই জন্য সে আহমদি নয়। আর আমার পরিবার সদস্য আহমদি, শাহ খান পরিবার আহমদি, তাই আমাকে আহমদি হতে হবে, এই কারণে আহমদি নয় এক আহমদি মেয়ে। আপনাদের সবসময় স্মরণ রাখতে হবে যে এক আহমদি নারী বা মহিলা মহিলাকে আহমদীয়তের যে শিক্ষা তা জানতে হবে, তা জানা থাকা উচিত। ইমানের দৃঢ়তা কাকে বলে তাকে বুঝতে হবে। এক আহমদীর সম্মান এতে নিহিত যে মসীহ মউউদের হাতে বয়াতের পর তার নিজের ইমানে এমন দৃঢ়তা আনয়ন করা উচিত যে পৃথিবীর কোন কামনা কোন বাসনা যেন তাকে ইমান থেকে বিচ্যুত করতে না পারে, তাকে দোদুল্যমান করতে না পারে। এটি আহমদি মায়েদেরও কাজ, নিজেদের বাচ্চাদের তাদের এমন ভাবে তরবিয়ত করা উচিত যে খোদা তালার উপর কামেল ইমান যেন সৃষ্টি হয় এবং খোদাকে সন্তুষ্ট করার তার যেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। এটি ততক্ষণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আহমদি মায়েরা নিজেদের ইমানের উন্নত স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা না করবেন। মায়েদের পদতলে জান্নাত যে রাখা হয়েছে এটি এই জন্য যে যেখানে তাদের নিজেদের ইমান এবং খোদাভীতি পরম মার্গের হবে সেখানে তাদের নিজেদের তরবিয়তের ফলে তাদের বাচ্চাদের ইমানও উন্নতি করবে। প্রত্যেক মা কিন্তু জান্নাতের শুভ সংবাদ দাতা নন, তাই সবসময় সর্বদা মসীহ মউউদের বাক্যকে স্মরণ করবেন যে তিনি বলেছেন আমি ইমানকে দৃঢ় করতে এসেছি। পর্দার দৃষ্টান্ত এখানকার সমাজের মেয়েদেরকে যদি প্রভাবিত করে সেই প্রভাবের কারণে সেই প্রভাবকে সামনে রেখে আমি বলেছি। এছাড়া আরো অনেক দৃষ্টান্ত আছে, আমি শুধু ইংল্যান্ডের মহিলা বা যুবতীদের কথা বলছি না, বরং ইউরোপে বসবাসকারী এমন আছে আর আমেরিকা কানাডাতে বসবাসকারী এমন আছেন, আফ্রিকাতেও আছেন এমন আর এশিয়াতেও এমন মানুষ আছে যারাই পাশ্চাত্যে যারা পাশ্চাত্যের তথাগত স্বাধীন সমাজের স্বাধীনতার প্রভাবে কোরআনের স্পষ্ট শিক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা ইমানের ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করছে। বরং আমি তো পাকিস্তান থেকেও আজকাল অভিযোগ পাচ্ছি, অভিযোগ আসছে যে যুবতী মেয়েদের কোন কোন শহরে যুবতী মেয়েদের লেবাস বা পোশাক এমন নয় যে কারণে তাদের আহমদি বলা যেতে পারে। এটি বলা যাবে না যেখানে অধিকাংশ আহমদি মহিলা শরীয়তকে মেনে চলে সেখানে বড় বড় পরিবারের কিছু মেয়ে পর্দা থেকে বাহিরে আসছে না, বরং অনেক সময় তাদের লেবাস লজ্জাস্কর হয়ে থাকে। এখন আল্লাহ তাআলার ফজলে এমপি এর মাধ্যমে সারা পৃথিবীতে সরাসরি পয়গাম পৌঁছে, তাই আমি যখন কথা বলি সারা পৃথিবীর আহমদীদের সামনে রেখে কথা বলি কোনো বড় অনুষ্ঠানে, সর্বদা স্মরণ রাখবেন যে মৌখিক ভাবে এটি বলা যে আমরা ইমানের সমস্ত যে দাবি আছে তার উপর ইমান রাখি, তাই কেউ কেউ আমাদেরকে অমুমেন বলতে পারে না, এটি ভ্রান্ত চিন্তা। স্মরণ রাখবেন যে শয়তান প্রথমে সূক্ষ্ম পথে আক্রমণ করে, এরপর বড় বড় পাপে মানুষকে লিপ্ত করে। অনেক যুবতী ছেলে এবং মেয়ে, যুবক যুবতী ছেলে মেয়ে মনে করে কিছু কাজ, যেমন নামহরমের বাজারে ঘোরাফেরা করা, ছেলে এবং মেয়ের নাচ গানের মাহফিলে যাওয়া, নাচ গানের মজলিসে যাওয়া, অনেক আর মনে করা যে এগুলো ছোট ছোট পাপ, এই ছোট ছোট বিষয় নিয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। অনেকে এমন কথা মনে করে, অনেকের চিন্তাধারা এমন, তারা এটিও বলে যে তারা মনে করে যে আহমদি সমাজে শুধু এই ধরনের বিষয়গুলো অপছন্দনীয়। তাদের ধারণা হলো জামাত কঠোর এই সমস্ত বিষয়ে। স্মরণ রাখবেন যে এইগুলো আখলাক বিবর্জিত কথা এবং চিন্তা, ইসলাম ধর্ম এই ধরনের অপকর্মের কোনোভাবে অনুমতি দেয় না। কিন্তু তারা বলে যে আহমদি সমাজ পছন্দ করে না, তাই এমন কর্ম করো। কোন আহমদি যদি কোন অহদাদার যদি না দেখে বা যার যে দেখলে অভিযোগ হয়ে বা কমপ্লেন হতে পারে, বা যদি মনে করে যে অভিযোগ করবে সে তো দেখছে না, যাচ্ছে তাই করো যেভাবে ইচ্ছা যা খুশি করো। যে পাপ মানুষ নিজে করে আর এর ফলে যদি অন্য প্রভাবিত অন্যরা প্রভাবিত না হয় পাশ্চাত্যের সমাজে, এটি করার আইনগত অনুমতি আছে। আমি বলেছি যদি খোদার উপর বিশ্বাস থাকে, যে বিশ্বাস প্রতিষ্ঠার জন্য মুসলিমদে এসেছেন, যদি এই বিশ্বাস থাকে তাহলে এমন চিন্তা মাথায় আসতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যাই করো সেটা আমি দেখছি, যদি প্রত্যেক কাজের পূর্বে সেই পাপকে আপনি সেই কাজকে সে কাজ ছোট হলেও যদি আপনার হৃদয়ে এই বিশ্বাস থাকে যে আমি যেই কাজ করছি খোদা তাআলা দেখছেন, একদিকে আমার আহমদি হওয়ার দাবি, অপরদিকে আহমদি সমাজ বা ইসলামী সমাজ এটিকে ঘৃণার দৃষ্টিতে দেখে, আর আপনাকে নিশ্চিত হতে হবে, আপনি নিশ্চিত হন যে ইসলামে এই কাজ ঘৃণ্য, এই কারণে মানুষ এটিকে অপছন্দ করে। যদি চিন্তা ভাবনা এমন হয় তাহলে ইহজাগতিক ক্রীড়া কৌতুকের প্রতি হৃদয়ে ঘৃণা সৃষ্টি হবে এবং নেক কর্মের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে। একদিকে আজকালকার নাম সর্বস্ব আলোকিত সমাজে বসবাসকারী যুবকরা মনে করে, যুবক যুবকীরা মনে করে যে আমরা সত্যের উপর, আমরা সত্য বলতে দ্বিধা করি না। একদিকে এই হলো তাদের মানসিক অবস্থা, অপরদিকে যে বয়াতের অঙ্গীকার আছে সেই অঙ্গীকার তারা রক্ষা করে না। এই তাহলে এটি তো সত্য হলো না। এটি তো এক যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলা একদিকে এই ঘোষণা করছে যে আমি ধর্মকে ইহজগতের প্রাধান্য দেব, কিন্তু সমাজের ক্রীড়া কত খেলা তামাশার বিষয় যখন আসে তখন ধর্মীয় শিক্ষার কথা এরা ভুলে যায়। টিভি চ্যানেল এবং ইন্টারনেটে যে আজে বাজে ফিল্ম এবং ছবি আর অনুষ্ঠান যা দেখানো হয়, অনেক যুবক যুবক যুবতী আনন্দে এইসব প্রোগ্রাম দেখে, কোন কোন ক্ষেত্রে পুরো পরিবার একত্রে তা দেখে, বড় ছোট সাবালক এমনকি নাবালকরাও এমন অনুষ্ঠান একত্রে পুরো পরিবার বসে দেখে, আর এটাকে কিছুই মনে করা হয় না। এই সমস্ত ঘরে বিয়ের পর ছেলে মেয়ের ভিতর মনোমালিন্য দেখা দেয় সেখানে, বা এই মনোমালিন্যের কারণে যেখানে ঘর ভেঙে যায়, আমি সেই ঘরগুলো অবস্থা বিশ্লেষণ করেছি। আসলে টিভির লাগামহীন ব্যবহার এবং ইন্টারনেট ছেলে মেয়ের লাগামহীন মেলামেশা এবং বন্ধুত্ব এর কারণ হয়ে থাকে। আর এগুলো দেখার পর এমন অভ্যাস সৃষ্টি হয় যে মানুষ আর শালীন জীবনযাপন করতে পারে না। আর যে ভদ্র সমাজের ছেলে এবং মেয়ে বিয়ের পর এমন পরিবেশে আসে, কিছুদিন পর তাদের বিয়ে ভেঙে যায়, তো ভাবুন এমন পরিবেশে বিয়ে ভেঙে যায়, তো ভাবুন এবং চিন্তা করুন। একদিকে আহমদী হওয়ার দাবি করেন, সেই ব্যক্তির হাতে বয়াতের দাবি করেন যিনি ঘোষণা করেছেন যে আমি পৃথিবীর সংশোধনের জন্য প্রেরিত হয়েছি, ঈমানকে দৃঢ় করার জন্য এসেছি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের জন্য এসেছি, মানুষকে সৎকর্মের উপর পরিচালিত করার জন্য এসেছি। একদিকে এই দাবি, অপরদিকে সম্পূর্ণ উল্টা কাজ করা, এই বিষয়টি বড় অদ্ভুত। আজকে আমি এই কথাগুলো বিশেষ করে লাজনার বা মহিলাদের সামনে এই জন্য বলছি যে এটি মহিলাদের দায়িত্ব, সেই সকল মায়েদের দায়িত্ব যাদের কোলে বাচ্চারা লালিত পালিত হচ্ছেন, যে শৈশব থেকেই ভালো মন্দের পার্থক্য বাচ্চাদেরকে বোঝান, শৈশবেই তাদেরকে বলুন যে আমরা আহমদী এবং আমাদের আহমদী হওয়ার কারণ কি, আমাদের এবং অন্যদের ভিতর পার্থক্য কি। যারা মুসলিম মতকে মানেনি তাদের এমন কোন দাবি নেই, তারা এই দাবি করে না যে পৃথিবীকে আল্লাহর দরবারে আমাদেরকে নিয়ে আসতে হবে বা আমরা পৃথিবীকে মোহাম্মদ রাসূলের পদতলে আনব, তারা এই দাবি করে না। কিন্তু আমাদের এই দাবি রয়েছে যে আমরা দাবি করি যে আমরা এই কাজ করব। একইভাবে যে সমস্ত যুবতীরা আমার সামনে বসে আছেন, তাদের নিজেদেরও দায়িত্ব, নিজেদের দুনিয়ার ক্রীড়া কৌতুক খেলা তামাশা এবং নোংরামিতে জড়াবেন না এবং এগুলো থেকে নিজেদের পবিত্র রাখুন। কেননা আগত ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়তের দায়িত্ব আপনাদের। আহমদীয়ত তথা প্রকৃত ইসলাম ইনশাআল্লাহ অবশ্যই পৃথিবীতে জয়যুক্ত হবে, এটি খোদা তালার সিদ্ধান্ত, ঐশী তকদির, এটি খোদা তালার অটল সিদ্ধান্ত, অটল তকদির। যদি আপনারা নিজ দায়িত্ব অনুধাবন করে নিজেদের এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতর পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে সেই অটল তকদিরের অংশ হয়ে ইহ এবং পরকালে জান্নাতের আপনারা ওয়ারিস বা উত্তরাধিকারী হবেন, নতুবা অন্য জাতি এই দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসবে। এই প্রেক্ষাপটে পিতামাতার দৃষ্টি এদিকে আকর্ষণ করতে চাই। পূর্বেও আমি এ বিষয়ে মনোযোগ আকর্ষণ করেছি যে পিতামাতা যেভাবে বাল্যকালে বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখেন, বড় হওয়া পর্যন্ত, সাবালক হওয়া পর্যন্ত এই সম্পর্ক রাখুন। মেয়েরা মায়েদের খুব কাছে থাকে, প্রতিটি কথা মায়েদের সাথে তাদের করা উচিত এবং তারা করতে পারে। মায়েদের এতটা বিশ্বাস থাকা চাই মেয়েদের সাথে যে মেয়েরা যেন সব কথা খোলা মনে তাদের সাথে কাছে বলতে পারেন।
মা বাপকা কাম আপনি লড়কে লড়কিয়ों की निगरानी करना और तर्बियत करना है।
পিতামাতার কাজ হলো নিঃসন্দেহে মেয়েদের তরবিয়ত, কিন্তু মেয়েদের তরবিয়তের ভালো ফলাফল আছে, তা হলো ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়ত ভালো হয়। যদিও অনেক যুবতী মেয়ে ধরে নিয়েছে যে, আর এটি আমার কানে এসেছে এই কথা, মেয়েরা ধরে নিয়েছে মেয়েদের সন্দেহ যে পিতামাতা আমাদের উপর বেশি দৃষ্টি রাখেন আর ভাইদের বা ছেলেদের কিছু বলেন না। যদি পিতামাতা ঘরে ধারণা সৃষ্টি করেন তাহলে পিতামাতার ভুল, এটি ভ্রান্তি। জামাতের ভবিষ্যৎ উন্নতির জন্য ছেলেদের তরবিয়ত ততটাই গুরুত্বপূর্ণ যতটা মেয়েদের, আর ছেলেদের তরবিয়তের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে অনেক সময় পিতামাতা উভয়েরই ভূমিকা থাকে। ভূমিকা থাকা উচিত, এটি আবশ্যক। ছেলেদের তরবিয়তের দৃষ্টিকোণ থেকেই হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে যুবকদের সংশোধন হওয়া ছাড়া জাতির সংশোধন সম্ভব নয়। আর আমি মনে করি যুবক যুবতী উভয়কে তিনি সম্বোধন করেছেন। যদি পিতা ঘরে ধর্মীয় কথাবার্তা বলেন, ধর্মের প্রতি বাচ্চাদের দৃষ্টি নিবদ্ধ হয়। অনেক মা অভিযোগ করেন যে আমাদের বাচ্চারা 14-15 বছর পর্যন্ত ভালো ধর্মীয় কাজ করে, এরপর মসজিদে কম আসে, অন্যান্য জামাতি কাজেও তাদের আনাগোনা কমে যায়। এখানে পিতার দায়িত্ব নিগরানি করা, কিন্তু ভালোবাসার সাথে, এবং পিতামাতার নমুনা এবং আদর্শ এমন হওয়া উচিত যে সন্তান সন্ততি যেন বুঝতে পারে যে এটি প্রকৃত জীবন যা আমাদের পিতামাতা যাপন করছেন। আর আমি এই ধরনের মেয়েদেরকে বলবো যারা মনে করে যে আমাদের পিতামাতা ছেলেদের প্রতি ততটা কঠোর নয় বা ততটা দৃষ্টি রাখেন না যতটা আমাদের উপর দৃষ্টি রাখেন, এমন মেয়েদের স্মরণ রাখতে হবে যে সবসময় স্মরণ রাখবেন, চিন্তা করবেন যে পিতামাতা কি আপনার ভালো চাচ্ছেন না ক্ষতি। এই ভাবনা নিয়ে যদি পিতামাতার কথা শোনেন তাহলে ব্যতিক্রম ধর্মী পরিস্থিতি ছাড়া ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ মেয়ে এটি বলবে যে আমাদের পিতামাতা আমাদের কল্যাণ চান, আমাদের মঙ্গলের কথাই ভাবেন, আর সেই ভালোবাসার কারণে তারা এমনটি বলছেন যে ভালোবাসা তাদের হৃদয়ে আমাদের জন্য রয়েছে। এখানে আমি আরো একটি কথা স্পষ্ট করতে চাই। আমি প্রায় সময় এমন যুবক যুবতী যারা ইসলামী মূল্যবোধকে ভুলে যায়, বিশেষ করে পাকিস্তানি যারা নিজেদের সামাজিক মূল্যবোধ এবং ইসলামী মূল্যবোধকে ভুলিয়ে বসে, তাদেরকে বলে যে এই আত্মবিশ্বাস নিজেদের ভিতর সৃষ্টি করো যে ইসলামী শিক্ষাই সবচেয়ে মহান শিক্ষা, আর এই শিক্ষাকেই যতদিন মুসলমানরা ধারণ এবং অবলম্বন করেছে, বরণ করে রেখেছে, তারা জ্ঞানে উন্নতি করেছে, চারিত্রিক নৈতিক গুণাবলীর ক্ষেত্রে উন্নতি করেছে, জাগতিক ক্ষমতাও তাদের হাতে ছিল, পৃথিবীর বড় বড় মহাশক্তি তাদের ভয়ে ত্রস্ত ছিল। আর এই সব কিছু যখন হারিয়ে যেতে থাকে তখন জ্ঞানও হারিয়ে যায়, ধর্ম আর ইহজগতও হারিয়ে যেতে থাকে। আর এটি এই জন্য হয় যে তারা ইসলামী মূল্যবোধ এবং ইসলামী চারিত্রিক শিক্ষাকে ভুলে গেছে, তারা নারী এবং মদের পাপে লিপ্ত হয়, স্বার্থপরতার পথ অনুসরণ করে, প্রতারণা এবং কপটতা তাদের বৈশিষ্ট্য হয়ে যায়, নারীরা নিজেদের পবিত্রতা সম্ভ্রম ভুলে গিয়েছে, পুরুষ পাপে লিপ্ত হয়েছে। আর আল্লাহ তাআলার মসীহ মাহদির সাথে প্রতিশ্রুতি রয়েছে যে এই বিষয়ে তারা সংশোধন তিনি সংশোধন এই বিষয়ে তিনি সংস্কার করবেন, মসীহ মওউদ আসবেন, তারপর খেলাফতের ধারা সূচিত হবে, খেলাফতের নিজাম জারি আছে, যতদিন জারি থাকবে মানুষ সঠিক পথে এগোতে থাকবে। এটি খোদা তাআলার প্রতিশ্রুতি কোরআনে যে যারা ঈমান রাখে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয় এবং রসুলের আনুগত্য করে, তাদের সাথে খোদার এই প্রতিশ্রুতি রয়েছে যে খেলাফতের ব্যবস্থাপনা, খেলাফত ব্যবস্থা তাদের ভিতর থাকবে। কিন্তু এমন মানুষ যারা ইসলামী মূল্যবোধকে ছেড়ে কোন হীনমন্যতার কারণে, কমপ্লেক্সের কারণে, নাম সর্বস্ব উন্নত বিশ্বের অপকর্মের অন্ধ অনুকরণ করবে, তারা ধর্ম পাবে না আর পরকালও পাবে না। অনেক পুরুষ আমার কাছে আসে যারা কয়েক বছর পর যাদের ভিতরে চেতনা সৃষ্টি হয় যে দুনিয়ার লাগামহীন স্বাধীনতাকে আমরা সবকিছু মনে করেছিলাম, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের চিন্তা ভাবনা ভুল, আমাদের বয়োজ্যেষ্ঠরা যা বুঝিয়েছেন সেটি সঠিক সঠিক। তাই আমি বলছি যে পরে বোঝা থেকে ভালো হবে যে এখনই খোদার নির্দেশ অনুসারে সে শিক্ষা অনুসারে জীবন যাপনের চেষ্টা করুন। যে শিক্ষা যে ব্যক্তির শিক্ষা 1400 বছর পূর্বে জলস্থলকে আলোকিত করেছে, আর আখারিনদের ভিতর আগত ব্যক্তি ও জলস্থলের এই অন্ধকারকে দূর করছেন। আহমদীয়দের ইতিহাসে ইতিহাস এমন ঘটনায় পরিপূর্ণ, ঘুষখোর এবং মদদি মসীহ মওউদকে গ্রহণের পর দৈনিক পাঁচ বেলা নামাজে অভ্যস্ত হয়, নফলে অভ্যস্ত হয় এবং সৎকর্মে অভ্যস্ত হয়ে যায়। আজও আল্লাহ তাআলার অপার কৃপায় জামাতের এক বড় শ্রেণী সেই নেকির এই নেকির উপর প্রতিষ্ঠিত। এই বিষয়ে আমি যখন মনোযোগ আকর্ষণ করি, বা ইতিপূর্বে খলিফারা যে মনোযোগ আকর্ষণ করতেন, এটি এই জন্য যে জামাতের সাথে সম্পর্ক যুক্ত হওয়ার দাবিকারক এক ব্যক্তিও যেন এমন না থাকে যে নেকির ক্ষেত্রে উন্নতির পরিবর্তে পাপের দিকে আগাতে থাকবে। কিছু কথার দিকে যদি কঠোরভাবে আমি আপনাদের ডাকি বা কারো উপর যদি কঠোরতা প্রদর্শন করি, এটি কোনো ক্রোধ বা রাগের কারণে নয়, শুধু এই জন্য যে এটি খোদা তাআলা দায়িত্ব হিসাবে আমার উপর এটি ন্যস্ত করেছেন। সহানুভূতির প্রেরণা নিয়ে প্রত্যেক সেই ব্যক্তিকে যে হযরত মসীহ মওউদকে মানে, তাকে সাপের মুখে যাওয়া থেকে রক্ষা করা, বাঁচানো, হৃদয়ের বেদনা নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করা, এটি আমার দায়িত্ব। আমরা মসীহ মওউদের যোগ পেয়েছি। এখন সেই সকল পথে পরিচালিত হওয়ার প্রতি পরিচালিত হওয়ার সে পথে পরিচালনার চেষ্টা করা হলো আমার কাজ, যেন খোদার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাধারণ আহমদীর কাছ থেকে এই শর্তে বয়াত নিয়েছেন যে সৃষ্টির সহমর্মিতায় সহানুভূতি করব শুধু খোদা তালার খাতিরে। এই সহানুভূতির দাবি প্রত্যেক আহমদি যেন সবার প্রতি সহানুভূতি প্রদর্শন করে, তাই আমার এই দায়িত্ব সবচেয়ে বেশি আমার, আর এই কারণেই আমি নসিহত করি আর দোয়াও করি। প্রত্যেক আহমদি নারী মহিলা, পুরুষ নারী, যুবক যুবতী যেন মসীহ মওউদের নির্দেশ অনুসারে জীবন যাপন করে। হযরত মসীহ মওউদ বলেন যে হাতে হাত রেখে বয়াত করাই শুধু জামাত নয়, বরং জামাত তখনই জামাত আখ্যায়িত হতে পারে যদি বয়াতের প্রকৃত অর্থ অনুসরণ করে এবং প্রকৃত পরিবর্তন তাদের ভেতর আসে, আর তাদের জীবন যেন পাপের কলুষ থেকে সম্পূর্ণ মুক্ত হয়, নফসের কামনা বাসনা এবং শয়তানের থাবা থেকে বেরিয়ে খোদার সন্তুষ্টি জন্য যেন নিবেদিত হয়, নিজের ইচ্ছা চাওয়া পাওয়া কামনা বাসনাকে পরিহার করে যেন খোদার হয়ে যায়। মসীহ ইসলাম বলছেন যে নিশ্চিত যেন জামাতের লোকদের এবং অন্যদের ভিতরে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে খোদা তাআলা তো কারো আত্মীয় নয়। কারণ কি যে আপনাদের সম্মান দেবেন, হেফাজত করবেন, আর যারা ও আহমদী তাদেরকে লাঞ্ছিত করবেন এবং আজাব দেবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, তাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদের ত্যাগ এবং কোরবানিকে গ্রহণ করেন এবং কবুল করেন তাদের দোয়া, এমন মুত্তাকিদের দোয়া গৃহীত হয়। তিনি বলেন মুত্তাকি তারা যারা খোদা তালাকে খোদার ভয়ে এমন কাজ ছেড়ে দেয় যা আল্লাহর ইচ্ছা পরিপন্থী, নফসের কামনা বাসনা দুনিয়ার সবকিছু খোদার মোকাবেলায় তুচ্ছ জ্ঞান করবে। তিনি বলছেন যে পরীক্ষার সময় ইমান আছে কিনা তা বোঝা যায়, তাই এটি দেখতে হবে যে আমাদের ইমানের মান কি, দুনিয়ার প্রথা রসম কি ইমানের উপর ছেয়ে যাচ্ছে না, তো দুনিয়ার ক্রীড়া কৌতুক বা বিনোদন রিক্রিয়েশন আনন্দ উল্লাস কোথাও আমাদের ইমানকে প্রভাবিত করছে না, তো আমাদের দাবি এবং আমাদের বলি কি আমাদের আমাদের কর্ম থেকে ভিন্ন নয়? তো আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি, সুশিক্ষিত মনে করি, জাগতিক শিক্ষায় সুশিক্ষিত মনে করি, যারা দাবি করি যে যা সঠিক তাকে আমরা সঠিক বলি, যা ভুল ভুল বলতে তাকে ভুল বলতে আমরা দ্বিধা করি না, যাদের এই দাবি রয়েছে সত্যিকার অর্থে এই দাবি সত্য, আমরা কি এই শিক্ষার উপর আমল করি, এই কথার উপর কি সত্যিকার অর্থে আমরা প্রতিষ্ঠিত? যদি প্রতিষ্ঠিত হই তাহলে সংশোধনের প্রতিও দৃষ্টি থাকা চাই। মুসলিম ইসলাম বলছেন যে আমাদের জামাতের লোকদের আদর্শ হওয়া উচিত। যদি কারো জীবন বয়সের পরও তেমনই নোংরা থেকে যায় যেভাবে বয়সের পূর্বে ছিল, আর যে ব্যক্তি আমাদের জামাতের সদস্য হয়ে নোংরা দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বাসগত বা প্র্যাকটিক্যাল দুর্বলতা দেখায়, সে জালেম, সে পুরো জামাতকে বদনাম করে, আমাদেরকেও আক্রমণের বা আপত্তির লক্ষ্যে পরিণত করে। মানুষ যখন নোংরা নমুনা দেখে মানুষের ভিতর ঘৃণা সৃষ্টি হয়, আর ভালো আদর্শ দেখলে মানুষ আকর্ষিত হয়। অতএব মুসলিমদের এই কথা জামাতের আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য, মহিলারা যেন মনে না করে যে এখানে শুধু পুরুষদেরকে তিনি সম্বোধন করেছেন। পবিত্র সমাজ প্রতিষ্ঠার জন্য মহিলাকে পুরুষের তুলনায় বেশি সচেতন হওয়া উচিত, চেষ্টা করা উচিত, কেননা তারা স্বামীর ঘরের নিগরান, তত্ত্বাবধায়িকা, জাতির নূতন প্রজন্মের তারা তরবিয়তকারিণী, প্রশিক্ষিকা। তারা জামাতের আমানত যা বাচ্চার আদলে তাদের হাতে রয়েছে, বাচ্চার আকারে তাদের সামনে রয়েছে, তারা তাদের কাছে আমানত। তাই আমি বলবো যে ঘরের নিগরানের দায়িত্ব পালন করুন, নতুন প্রজন্মের তরবিয়তের কাজ করুন, জামাতের আমানতের যে আমানতদার প্রকৃত আমানতদার হন, আর এই দায়িত্ব তখনই পালন হতে পারে যদি মুসলিমদের সাথে কৃত বয়াতের অঙ্গীকারের উপর সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হন। আপনারা বয়াতের উদ্দেশ্যকে যদি বোঝেন তাহলে এটি সম্ভব। একইভাবে যুবতী মেয়েদেরকে আমি বলবো, যারা 15 বছরের বেশি যাদের বয়স, 15 বছর, যারা সমাজের প্রভাবে যে সমাজে সর্বত্র বিশৃঙ্খলা রয়েছে, যারা যে মেয়েরা সমাজের প্রভাবে নিজেদের স্বাতন্ত্রতা ভুলে যায়, নিজেদের যে মান এবং মকাম মর্যাদা স্টেটাস আছে তাকে তারা ভুলে যায়, নিজেদের সম্ভ্রম এবং পবিত্রতাকে তারা ভুলে যায়। আপনারা নিজেদের যে পবিত্রতা এবং সম্ভ্রম আছে সেটি তার সচেতনতা সৃষ্টি করুন। ওয়াকিফায় ন মেয়েরা ধর্মের খেদমতের জন্য আত্মোৎসর্গ করেছে, নিজেদের পেশ করেছে, তাদের নমুনা অবশ্যই উন্নত হওয়া উচিত। যে সমস্ত মেয়েরা ওয়াকফে নয়, তাদের ভাবা উচিত নয় যে জামাত তাদেরকে উপেক্ষা করছে। জামাতের প্রতিটি মেয়ের একটি সম্মান, একটি পবিত্রতা এবং সম্ভ্রম রয়েছে, এটিকে অটুট অক্ষুণ্ণ রাখা আপনাদের পবিত্র দায়িত্ব। তাই প্রত্যেক আহমদী মেয়ের একটা স্ট্যাটাস আছে, একটা পদমর্যাদা আছে, তা বুঝতে হবে। অনেক মেয়ে যারা এই কথাকে বোঝে, অনুধাবন করে, তাদের পবিত্র আদর্শের কারণে মুসলমান এবং অমুসলিমদের মধ্যে তাদের সমবয়সী মেয়েরা তাদের সাথে সম্পর্কের কারণে জামাতের প্রতি আকর্ষিত হয়, আর অবশেষে তারা বয়াত করে এবং আহমদীয়ত গ্রহণ করে। সুতরাং এই বাস্তব সত্যকে বুঝুন, অনুধাবন করুন, এটি খোদার সন্তুষ্টির কারণ হবে। ইহজাগতিক কামনা বাসনার পেছনে ছোটার পরিবর্তে খোদার সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করুন, এবং এক্ষেত্রে ক্রমশ উন্নতি করুন। নিজের নেকের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য দোয়া করুন, অনেক দোয়া করুন। আল্লাহর সাথে একটি বিশেষ সম্পর্ক যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে আল্লাহ দোয়াও কবুল করেন, যেন আপনাদের কোলে লালিত পালিত ভবিষ্যৎ প্রজন্ম যেন খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এই তরবিয়ত, এই সুশিক্ষা, খোদার সাথে এই সম্পর্কই বাচ্চাদের জন্য জান্নাতের কারণ হবে, মায়েদের জন্য জান্নাতের দ্বার উন্মোচন করবে, খুলবে। আল্লাহ তাআলা সবাইকে এই সুযোগ দিন, তৌফিক দিন, নিজেদের ভিতর যেন সবাই পবিত্র পরিবর্তন এনে সৎকর্মের মাধ্যমে খোদার জান্নাতের উত্তরাধিকারী নিয়ে হতে পারেন। এখন দোয়া করুন, দোয়ায় সামিল হন। আমিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম।